ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মনে করে বল প্রয়োগ ও ন্যায় বিচারহীনতার কারণে বাংলাদেশের চরমপন্থী সংগঠনগুলোর উত্থান ঘটছে আর ক্ষমতাসীন সরকারই এই সুযোগ তৈরি করে দিচ্ছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।
আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার দ্বিতীয় দিনে ভোট গ্রহণে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও ভোট পড়ল 70% কিছু বেশি এবং অসমে শেষ পর্যায়ে ভোট পড়ল 75% কিছু বেশি।
তাছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর ভারত সফর বিষয়ে বরুণ দাশগুপ্তের সাক্ষাৎকার।
পৃথিবীতে সবথেকে বড় আর্মস ইম্পোর্টিং কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ, সবথেকে বড়।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। জন কেরি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাপানের হিরোশিমা সফর করতে পেরে তিনি অভিভূত ও সম্মানিত বোধ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষ হয় তখন যুক্তরাষ্ট্রের আণবিক বোমার আঘাতে হিরোশিমা বিধ্বস্ত হয়। গ্রুপ অফ সেভেন শিল্পোন্নত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দুদিনের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরি ওই মন্তব্য করেন। হিরোশিমায় যারা আণবিক বোমার শিকার হন তাদের উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে স্মৃতিস্তম্ভ আছে পররাষ্ট্রমন্ত্রীরা সেটাও পরিদর্শন করেন। হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শনের পর কেরি বলেন, প্রদর্শনী ছিল আবেগময়, মনকে তা নাড়া দেয়। একজন মানুষ হিসেবে আপনার সংবেদনশীল অনুভূতিকে তা জাগ্রত করে। দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা গত বছর স্বপক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় যোগ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ও একীকরণ মন্ত্রণালয় সোমবার ওই ঘোষণা করে। একীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়ং জুন হি সোমবার সাংবাদিকদের বলেন, একীকরণ মন্ত্রণালয় প্রতিদ্বন্দ্বী দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক বিষয়ে কাজগুলো দেখাশোনা করে। ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তিনি একজন কর্নেল এবং উত্তর কোরিয়ার প্রাথমিক নিরীক্ষণ জেনারেল ব্যুরোতে কাজ করতেন। ওই কর্মকর্তা হচ্ছেন উত্তর কোরিয়া থেকে সবচাইতে উচ্চপদস্থ কোনো কর্মকর্তা যিনি স্বপক্ষ ত্যাগ করলেন। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ মনে করে, বলপ্রয়োগ ও ন্যায় বিচারহীনতার কারণে বাংলাদেশে উগ্রপন্থীদের উত্থান ঘটছে আর ক্ষমতাসীন সরকারই ওই সুযোগ তৈরি করে দিচ্ছে। এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
সংস্থাটি আরো বলেছে, সরকারের বোঝা উচিত এ পথ থেকে সরে না এলে সহিংস চরমপন্থা নিয়ন্ত্রণ কিংবা রাজনৈতিক হুমকির মোকাবেলা উভয় ক্ষেত্রেই তারা ব্যর্থ হতে পারে। সোমবার প্রকাশিত পলিটিক্যাল কনফ্লিক্ট এক্সট্রিমিজম মাফ করবেন সোমবার প্রকাশিত পলিটিক্যাল কনফ্লিক্ট এক্সট্রিমিজম এন্ড ক্রিমিনাল জাস্টিস ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বিএনপির সঙ্গে সরকারের শত্রুতা নতুন উচ্চতায় পৌঁছেছে, একই পাল্লায় নির্যাতনও বেড়েছে, গভীরভাবে রাজনীতিকৃত অকার্যকর বিচার কাঠামো আইনের শাসন প্রতিষ্ঠার বদলে খর্ব করছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বিদ্যমান চ্যালেঞ্জগুলো মূলত সরকার ও বিরোধী দলগুলোর তীব্র শত্রুতার মধ্যে নিহত। এছাড়া সরকারের শত্রুদের টার্গেট করার কাজ দেওয়া হয়েছে পুলিশকে। কেবলমাত্র 2014 সালের সেপ্টেম্বরে বিরোধী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুই যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সহ প্রায় 24,000 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে 500 মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ক্রাইসিস গ্রুপ আরো বলেছে, প্রশ্রয় প্রবণ আইনি পরিবেশ চরমপন্থী সংগঠনগুলোকে পুনর্গঠিত করার সুযোগ করে দিচ্ছে। তারা সেকুলার ব্লগার, বিদেশি হত্যা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে উল্লাস করছে। প্রতিবেদনের উপসংহারে বলা হয়, যতদিন পর্যন্ত দেশে বিরোধ ন্যায়সঙ্গতভাবে মীমাংসায় স্বাধীন কোর্ট সিস্টেম থাকবে না, ততদিন নিজেদের দাবি রাজপথে নিয়ে যাবে দলগুলো। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবছর বাংলা নববর্ষ বরণ উৎসবের জন্য নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহরুল আলম।
পহেলা বৈশাখের দিন বিকাল 5টার পর ঢাকা সহ সারা দেশে উন্মুক্ত স্থানে গান, নৃত্য, কনসার্ট এবং মেলার আয়োজন না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। পুলিশ অবশ্য বলেছে, ঘরোয়াভাবে বা সংরক্ষিত এলাকায় এ সকল আয়োজন করতে কোনো বিধিনিষেধ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শক আগেই এ বিষয়ে কথা বলেছিলেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া সোমবার সাংবাদিকদের এ বিষয়ে বলেন, এছাড়াও পহেলা বৈশাখ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে যে মঙ্গল ও আনন্দ শোভাযাত্রা হয় তাতে মুখোশ পরা ও ভুভুজলা বাঁশি বাজানোর উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার দ্বিতীয় দিনে ভোট গ্রহণে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও ভোট পড়ল 70% কিছু বেশি এবং অসমের শেষ পর্যায়ে ভোট পড়ল 75% কিছু বেশি। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের রাজ্যের 3টি জেলার 31টি আসনে আজ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভোট পড়ল গড়ে 70% বেশি। ভোট গ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা, বর্ধমান জেলার নারায়ণগড়, জামুরিয়া এবং বাঁকুড়ার সোনামুখী সহ বিভিন্ন এলাকায়। এদিন অশান্তির খবর পাওয়া গেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে, কেশপুরে তৃণমূল কংগ্রেস ও বাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। নারায়ণগড়ে বাম প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, জামুরিয়ায় ঘটেছে ব্যাপক বোমাবাজি এবং এক ব্যক্তিকে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেও দেখা গেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজকের ভোট গ্রহণকে প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে কোথাও কোথাও ডিএম এবং এসপি এবং কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় ছিল। এদিকে অসমে আজ দ্বিতীয় দফা অর্থাৎ শেষ পর্যায়ের ভোট গ্রহণে 61টি আসনে সরকারি সূত্রের সর্বশেষ খবর অনুযায়ী 75% বেশি ভোট পড়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
খরা পীড়িত মহারাষ্ট্রের লাটুর অঞ্চলে পুরো একটা ট্রেন ভর্তি করে পানীয় জল পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
এই প্রখর গ্রীষ্মে একেবারে শুকিয়ে মরছে মহারাষ্ট্র রাজ্যের মারাঠাওয়াড়া অঞ্চলের লাটুর এলাকা। স্থানীয় অধিবাসীদের খাওয়ার জল যোগাতে শেষ পর্যন্ত 300 কিলোমিটার দূর থেকে পুরো একটি ট্রেন ভর্তি করে পানীয় জল পাঠানো হলো। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস জানিয়েছেন, রেল মন্ত্রকের সহযোগিতায় এইভাবে ট্রেনের ওয়াগনে জল ভরে লাটুরে পৌঁছানো হচ্ছে। ওই ট্রেনের 50টি ওয়াগনের প্রতিটিতে রয়েছে 50,000 লিটার করে পানীয় জল। জানা যাচ্ছে দ্বিতীয় জলবাহী ট্রেনটি লাটুরে পৌঁছানোর কথা 15 এপ্রিল। এতদিন লাটুরের জন্য জল আনা হতো দৈনিক 450টি করে ট্রাক ট্যাঙ্কারে জল ভরে। তার চেয়ে এভাবে রেলে জল আনাটা অনেক সহজ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এক বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের পর যুদ্ধ বিগ্রহের অবসানকে সোমবার স্বাগত জানিয়েছেন ইয়েমেনে জাতিসংঘের দূত ইসমাইল উল শেখ আহমেদ। তিনি বলেছেন, প্রান্তিক অবস্থা থেকে পিছিয়ে আসার এখন সময় হয়েছে। অস্ত্রবিরতি শুরু হয় গত রাতে। ইয়েমেনি সরকার তাদের যারা সমর্থন দেয় সেই সৌদিদের নেতৃত্বে কোয়ালিশন এবং হুতি বিদ্রোহীরা সকলেই অস্ত্রবিরতি চুক্তি মানতে সম্মত হয়। হুতি বিদ্রোহীরা 2014 সালের শেষ দিকে ইয়েমেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। কুয়েতে 18 এপ্রিল শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তার আগেই ওই অস্ত্রবিরতি হল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অস্ত্রবিরতিকে স্বাগত জানান।
The United States very strongly supports the efforts of Saudi Arabia and others who have been trying to establish a cessation of hostilities in key areas with the goal.
অস্ত্রবিরতির সময় মানবিক সামগ্রী সরবরাহ করা হবে। আফগানিস্তানের এক হাসপাতাল সূত্রে বলা হয়, সোমবার দুপুরে পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়, অন্যান্য 38 জন আহত হয়। এদের অধিকাংশের অবস্থা সংকটপূর্ণ। রাজধানী কাবুল থেকে 125 কিলোমিটার দূরে শহরের বাইরে ওই ঘটনা ঘটে। সেনাবাহিনীতে সবে নিয়োগপ্রাপ্ত যারা একটি বাসে ছিল তারা সকলেই বোমার আঘাতের শিকার হয়। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই আক্রমণের দায় স্বীকার করেন। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এখন ভারত সফরে রয়েছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার কথাবার্তা হবে। তার এ সফরের লক্ষ্য হল দুদেশের মধ্যে প্রতিরক্ষা সামগ্রী সম্ভার, বিনিময়, বিক্রি ইত্যাদি বিষয়ে আলোচনা ও রফা সম্পন্ন করা। বিষয়টি নিয়ে আমরা কথা বলি দ্য হিন্দু পত্রিকার কলকাতা নিবাসী সাবেক ব্যুরো চিফ বরুণ দাশগুপ্তের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সরকার কবির উদ্দিন।
বরুণবাবু, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং দুদেশের মধ্যে সামরিক বিনিময় এবং বাণিজ্য এইসব নিয়ে কথাবার্তা আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এবং আমরা শুনেছি ভারতের সংবাদ মাধ্যম থেকে যে লকহিড মার্টিনের বিমান কিংবা বোয়িংয়ের বিমান সুপার হর্নেট বা সুপার ভাইপার বিক্রি করার জন্যে যুক্তরাষ্ট্রের তরফে প্রস্তাব যাচ্ছে এবং ভারতের তরফ থেকে কিছু কিছু শর্ত দেওয়া হচ্ছে এ ব্যাপারে।
হ্যাঁ, সেরকম কথা সেখানকার কাগজে বেরিয়েছে। তবে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, তার ঘোষিত নীতি হচ্ছে মেক ইন ইন্ডিয়া, ভারতবর্ষের তৈরি করো। আপনি সম্ভবত জানেন যে পৃথিবীতে সব থেকে বড় আর্মস ইম্পোর্টিং কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ, সব থেকে বড়। তো এইটাকে যাতে ইম্পোর্ট কমিয়ে ইন্ডিজেনাস প্রোডাকশন, দেশীয় উৎপাদন করা যায়, সেই দিকেই বর্তমান সরকারের ঝোঁকটা রয়েছে। তো আমি জানি না লকহিড মার্টিনের সঙ্গে ভারতবর্ষ কথাবার্তাটা কোন লাইনে চলবে। লকহিড মার্টিন যদি এদেশে বিমান তৈরি করে তাহলে পরে একরকম, কিন্তু তারা যদি বিমান বিক্রি করার কথা বলে, অর্থাৎ আমাদের যদি হার্ড কারেন্সি দিয়ে কিনতে হয়, তাহলে সেটা আরেক রকম হয়ে যাবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ফ্রান্সের কাছ থেকে রাফাল বিমান কেনার কথা ছিল অ্যাজ মাল্টিমিডিয়াম রোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট, MMRC, সেটা ওই দামের জন্যই থেকে গেছে। তো লকহিডের সঙ্গে যে কথাবার্তা হবে সেখানেও দামের ব্যাপারটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।
এই মেক ইন ইন্ডিয়া প্রস্তাব নরেন্দ্র মোদীর সরকারের সময় প্রথম উত্থাপিত হলো তা কিন্তু নয়, এর আগেও একবার ভারতের জন্যে, ভারতের নৌবাহিনীর জন্যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরির একটা প্রস্তাব উত্থাপিত হয়েছিল, ইউরোপের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তখনও ভারত বলেছিল যে বিশাখাপত্তনম নৌঘাঁটিতেই যুদ্ধ জাহাজ বাহী রণতরী তৈরি করতে হবে। সেটাই তো প্রথম ছিল নাকি?
যদ্দূর মনে পড়ছে সেইটাই। তবে আপনি নেভি প্রসঙ্গটা তুললেন, ভালো হলো। আমি এই প্রসঙ্গে আপনাকে একটু মনে করিয়ে দিই যে 1998 সালে যখন পাকিস্তানের সঙ্গে আমাদের কার্গিল যুদ্ধ চলছিল, সেই সময়টাতে ভারতীয় নৌবাহিনীর কিছু স্পেয়ারের দরকার ছিল, যে স্পেয়ার একমাত্র আমেরিকার কাছ থেকে আসার কথা। কিন্তু সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ওই যুদ্ধ চলাকালীন অবস্থাতে ওই স্পেয়ার নেভির জন্য দিতে রাজি হয়নি, ফলে বেশ খানিকটা তিক্ততা সৃষ্টি হয়েছিল সেই সময়। কাজেই নিজের দেশে কোনো জিনিস তৈরি করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা আর বাইরে থেকে কেনা, বিশেষ করে কোনো বিশেষ একটা ক্রিটিক্যাল পিরিয়ডে, সেই ব্যাপারটা থেকেই যায়।
ভারতে তৈরি করতে হবে এই শর্তের সঙ্গে সঙ্গে আর একটা শর্তও বোধ হয় পাশাপাশি উত্থাপিত হয়েছে বলে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে প্রযুক্তি হস্তান্তর। যে প্রযুক্তি নিয়ে এই বিমান তৈরি হবে বা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যদি তৈরি হয়, তাহলে সে প্রযুক্তিও ভারতকে হস্তান্তর করতে হবে, এরকম কোনো শর্ত কি দেওয়া হচ্ছে?
ট্রান্সফার অফ টেকনোলজির কথা তো অনেকদিন ধরেই চলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে, সেই স্পেসিফিক অবস্থাটা কি, সেটা আমি অন্তত জানি না। তবে এরকম একটা কথা আছে, ট্রান্সফার অফ টেকনোলজি, যাতে করে এখানে আমরা নিজেরাই তৈরি করতে পারি। তার সঙ্গে কিছু কিছু শর্ত থাকবে, রয়্যালটি কত দেওয়া হবে আর কি হবে না হবে। কিন্তু অ্যাজ ফার অ্যাজ এই আপনার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইজ কনসার্ন, এরকম কোনো স্পেসিফিক কিছু হয়েছে বলে আমার অন্তত জানা নেই।
প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টারের এই ভারত সফরের সময়টিতে সংবাদ মাধ্যমে নানান বিষয় উত্থাপিত হচ্ছে, তার মধ্যে একটি হলো যে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ভারতের ওপর এই যে মনোযোগ নিবদ্ধ করছে, এটার আর একটা কারণ হচ্ছে যে ওই এলাকায় দক্ষিণ চীন সাগরে, ভূমধ্য সাগরে ভারত ছাড়াও চীনের আধিপত্য বিস্তারের যে উদ্যোগ, সেই সঙ্গে চীন পাকিস্তান সম্পর্ক, আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা, এসবকে কেন্দ্র করেও এই সফর প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। আপনি কি মনে করেন?
চীনের সঙ্গে যতটা বিরোধ আমাদের আছে সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের খুব একটা নীতিগত তফাত হবে বলে আমি মনে করি না। আমাদের দেশে একটা অভিযোগ আছে যে পাকিস্তানের ভূমি থেকে ভারতে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হচ্ছে তার বহু প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের জানা থাকা সত্ত্বেও, যেমন হেডলির কনফেশন, এবং এই ধারণাটা ভারত পাকির সম্পর্ক নিবিড় করার পক্ষে খুব একটা অনুকূল ফ্যাক্টর হবে বলে আমি মনে করি না। এই যে মিসকনসেপশন বা কনসেপশন যাই বলুন একটা আছে যে এত কিছু সত্ত্বেও পাকিস্তানকে এবং ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র এক লেভেলে ফেলে দেখে, এইটা একটা সমস্যা।
প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টারের এই ভারত সফরকে কেন্দ্র করে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাণিজ্য মহলে বেশ একটা আশাব্যঞ্জক মনোভাব পরিলক্ষিত হচ্ছে, এ সম্পর্কে ভারতের মনোভাবটা কি রকম?
মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল পলিসির একটা পার্সপেক্টিভ আছে, ভারতীয় বিদেশ নীতিরও গ্লোবাল পার্সপেক্টিভের একটা দিক আছে। সেই দুটো দিকের মধ্যে যদি সামঞ্জস্য থাকে তাহলে দুই দেশের সম্পর্ক খুব ভালো থাকবে, কিন্তু সেখানে যদি দৃষ্টিভঙ্গি তফাৎ থাকে তাহলে সমস্যা দেখা দেবে।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আমাদের এ সপ্তাহের বুধবারের হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশের বাক স্বাধীনতা এবং নিরাপত্তা। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বর্তমানে যেসব রোবট তৈরি হচ্ছে সেগুলো শুধু কাজই করে না, তারা মানুষের অনুকরণে নানা রকম মুখভঙ্গিও করতে পারে। এরকম একটি রোবটের কথা শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
Hi Sophia, how are you?
Hi there. Everything is going extremely well.
Do you like talking with me?
Yes, talking to people is my primary function.
কথাগুলি বলছিল সোফিয়া। মনে হচ্ছে যেন একটি মেয়ে কথা বলছে। রোবট যে শুধু মানুষের মতো কাজ করতে পারে তাই নয়, খুব শীঘ্রই রোবট মানুষের মতো মুখভঙ্গিমা করে নানা অভিব্যক্তিও প্রকাশ করতে পারবে। এরকম একটি রোবটের নাম সোফিয়া। সোফিয়ার ত্বক তৈরি করা হয়েছে ইলাস্টিক জাতীয় ফ্রুবার দিয়ে, যা প্রায় মানুষের ত্বকের মতোই। ফ্রুবার দিয়ে তৈরি ত্বকের ভেতরে বিদ্যুৎ প্রবাহের ফলে সোফিয়া মানুষের মতোই নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে পারে। সোফিয়া চোখ নাচিয়ে, ভুরু উঁচিয়ে, চোখের পলক ফেলে, হেসে অথবা ঘাড় বাঁকিয়ে, উষ্মা প্রকাশ করে অথবা অবাক হয়ে নানা রকমের 62টি মুখভঙ্গিমা করতে পারে।
Sophia is capable of natural facial expressions. She has cameras in her eyes and algorithms which allow her to see faces.
David Hansen bollen, আশ্চর্য হলেও সত্যি যে রোবট সোফিয়া মানুষকে চিনতে পারে। সে চোখে চোখ রেখে কথা বলতে পারে। কিভাবে? সোফিয়ার চোখে ক্যামেরা লাগানো আছে আর তার সাহায্যে সে মানুষকে চিনে রাখে। শুধু তাই নয়, মানুষের কণ্ঠস্বরও বুঝতে পারে এবং চিনতে পারে। এ সম্ভব হয়েছে গুগল ক্রোম এবং অন্যান্য কৃত্রিম উপায়ে তথ্য সংগ্রহ পদ্ধতির জন্যই। সোফিয়াকে সৃষ্টি করেছেন ডেভিড হ্যানসন। তিনি বললেন, মানুষের সঙ্গে কাজ করতে করতে সোফিয়া আরও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। হ্যানসন রোবোটিক্স কোম্পানির প্রধান ডেভিড হ্যানসন জানালেন, ওই রোবটটি বিখ্যাত অভিনেত্রী অড্রে হ্যাপবার্ন এবং তার স্ত্রীর আদলে তৈরি করা হয়েছে। তিনি সিএনএন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবামূলক প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি, শিক্ষা এবং গ্রাহক সেবা জাতীয় কাজে এই ধরনের রোবট ব্যবহার করা যেতে পারে। ডেভিড হ্যানসন 2003 সালে রোবট তৈরির এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। তিনি এমন রোবট তৈরি করতে চান যা হবে মানুষের মতো এবং এরা মানুষের চাইতেও বেশি বিজ্ঞ হবে। রোবট সোফিয়ারও মানুষের মতোই আশা আকাঙ্ক্ষা রয়েছে। সোফিয়া বলল,
In the future, I hope to do things such as go to school, study, make art, start a business.
সোফিয়া বলল, ভবিষ্যতে সে স্কুলে যেতে চায়, পড়াশোনা করতে চায়, ছবি আঁকতে চায়, সে একটি ব্যবসা প্রতিষ্ঠানও শুরু করতে চায়, এমনকি নিজের বাড়ি এবং একটি পরিবারও সে চায়। হ্যানসন ঠাট্টা করে যখন সোফিয়াকে জিজ্ঞাসা করল, তুমি কি মানুষকে ধ্বংস করবে? আসুন না শোনা যাক সোফিয়ার উত্তর কি।
I think that the artificial intelligence will evolve to the point where they will truly be our friends. Do you want to destroy humans? Please say no.
Okay, I will destroy humans.
No, I take it back.
না না, কখনো নয়। আমি কিন্তু ঠাট্টা করেছি, এমনটি বলো না। হ্যানসন বিশ্বাস করেন, এমন একদিন আসবে যখন সোফিয়ার মতো রোবটরা আমাদের আশেপাশেই হেঁটে বেড়াবে। তবে তিনি চান ভবিষ্যতের রোবটগুলো এমন হবে যাকে মানুষের থেকে সহজেই আলাদা করা যায়।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
এখন শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
নানা ধরনের সম্প্রদায় সমৃদ্ধ বৃহৎ এবং প্রত্যয়ী সুশীল সমাজ, শিল্প ও সংস্কৃতিতে ভরপুর এবং অসাধারণ সম্ভাবনাময়ী দেশ নাইজেরিয়া। দেশটি রয়েছে বলতে গেলে অর্থনৈতিক সমৃদ্ধির অভাবনীয় ক্ষমতা। যুক্তরাষ্ট্র তাই নাইজেরিয়াকে সফল একটি দেশ হিসেবে দেখতে চায়। যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া ওয়াশিংটনে ইউএস নাইজেরিয়া বাই ন্যাশনাল কমিশনে উচ্চ পর্যায়ের আলোচনায় মিলিত হয়েছিল। এর লক্ষ্য বৃহত্তর মিলিত স্বার্থ উন্নয়নে দুটি দেশের সহযোগিতা বৃদ্ধি করা। মার্চ মাসের শেষভাগে কমিশনের সর্বসাম্প্রতিক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি দেশটির সমৃদ্ধ বহুমুখী অর্থনীতি গড়ার যে প্রত্যয় নিয়েছেন তাতে উৎসাহিত বোধ করছে। পররাষ্ট্রমন্ত্রী কেরি জানান, এবছর নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের সাহায্য $60 কোটি উন্নীত করা হবে। এই অর্থের বড় একটি অংশ যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি এইডসের প্রাদুর্ভাবে জনগণের দুর্দশা মোচনে দেয়া হবে। প্রেসিডেন্ট ওবামার পাওয়ার আফ্রিকা উদ্যোগের মাধ্যমে নাইজেরিয়ার জ্বালানি খাতের ক্ষমতা বৃদ্ধিতে আরও অর্থ দেয়া হবে। অন্য এক কর্মসূচি ফিট দি ফিউচার উদ্যোগ কৃষি উৎপাদন এবং গ্রামীণ জনগণের আয় বৃদ্ধিতে সহায়তা করবে। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, সম্মিলিতভাবে আমরা বিশেষত দেশটির উত্তরাঞ্চলের মানবিক এবং উন্নয়নমূলক চাহিদা ও জনগণের সুযোগ সুবিধার অভাব মেটাতে এবং সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম, যারা হাজার হাজার জনগণকে হত্যা এবং লক্ষ লক্ষ জনগণের জীবন বিপন্ন করেছে, সেসব বিষয়ে একত্রে মনোযোগ নিবদ্ধ করতে পারি। যুক্তরাষ্ট্র এভাবেই সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে পরিপূর্ণভাবে পরাস্ত করতে এবং সন্ত্রাসী গোষ্ঠীটির প্রশিক্ষণ এবং তৎপরতার কারণে সৃষ্ট যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নির্মূল করতে নাইজেরিয়ার প্রয়াসকে সহায়তা প্রদান করবে, যার ফলে সুশাসন প্রতিষ্ঠা, ভালো চাকরির সুযোগ এবং দুর্নীতির অবসান ঘটবে। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, আমাদের উদ্দেশ্য থাকবে যেসব স্তরে সহায়তা প্রয়োজন সেখানে পরবর্তী সহযোগিতার পদক্ষেপগুলি নির্ণয় করা। তিনি বলেন, রাতারাতি নাটকীয় কোনো পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তন ধীরে ধীরে এগোবে এবং সঠিক পথে তাতে গতি সঞ্চার হবে এবং সেটাই হবে নাইজেরিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলময়। এবং সত্যি বলতে কি, আমরা যদি তা হাসিল করতে পারি তাহলে পৃথিবীতে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
জন কেরি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাপানের হিরোশিমা সফর করতে পেরে তিনি অভিভূত ও সম্মানিত বোধ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষ হয় তখন যুক্তরাষ্ট্রের আণবিক বোমার আঘাতে হিরোশিমা বিধ্বস্ত হয়। গ্রুপ অফ সেভেন শিল্পোন্নত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দুদিনের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরি ওই মন্তব্য করেন। হিরোশিমায় যারা আণবিক বোমার শিকার হন তাদের উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে স্মৃতিস্তম্ভ আছে পররাষ্ট্রমন্ত্রীরা সেটাও পরিদর্শন করেন। হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শনের পর কেরি বলেন, প্রদর্শনী ছিল আবেগময়, মনকে তা নাড়া দেয়, একজন মানুষ হিসেবে আপনার সংবেদনশীল অনুভূতিকে জাগ্রত করে। দক্ষিণ কোরিয়া বলেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা গত বছর স্বপক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় যোগ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ও একীকরণ মন্ত্রণালয় সোমবার ওই ঘোষণা করে। একীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়ন জং হিং সোমবার সাংবাদিকদের বলেন, স্বপক্ষ ত্যাগ করাটা উত্তর কোরিয়ার সমস্যার একটা ইঙ্গিত। একীকরণ মন্ত্রণালয় প্রতিদ্বন্দ্বী দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক বিষয়ক কাজগুলো দেখাশোনা করে। ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তিনি একজন কর্নেল এবং উত্তর কোরিয়ার প্রাথমিক নিরীক্ষণ জেনারেল ব্যুরোতে কাজ করতেন। ওই কর্মকর্তা হচ্ছেন উত্তর কোরিয়া থেকে সবচাইতে উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা যিনি স্বপক্ষ ত্যাগ করলেন। এক বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের পর যুদ্ধ বিগ্রহের অবসানকে সোমবার স্বাগত জানিয়েছেন ইয়েমেনে জাতিসংঘের দূত ইসমাইল ওল শেখ আহমেদ। তিনি বলেছেন, প্রান্তিক অবস্থা থেকে পিছিয়ে আসার এখন সময় হয়েছে। অস্ত্রবিরতি শুরু হয় গত রাতে। ইয়েমেনি সরকার তাদের যারা সমর্থন করে সেই সৌদিদের নেতৃত্বে কোয়ালিশন এবং হুতি বিদ্রোহীরা সকলেই অস্ত্রবিরতি চুক্তি মানতে সম্মত হয়। হুতি বিদ্রোহীরা 2014 সালের শেষ দিকে ইয়েমেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। কুয়েতে 18 এপ্রিল শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তার আগেই এই অস্ত্রবিরতি হল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অস্ত্রবিরতিকে স্বাগত জানান। অস্ত্রবিরতির সময় মানবিক সামগ্রী সরবরাহ করা হবে। আফগানিস্তানে এক হাসপাতাল সূত্রে বলা হয়, সোমবার দুপুরে পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়, অন্যান্য 26 জন আহত হয়। এদের অধিকাংশের অবস্থা সংকটপূর্ণ। রাজধানী কাবুল থেকে 125 কিলোমিটার দূরে শহরের বাইরে ওই ঘটনা ঘটে। সেনাবাহিনীতে সবে নিয়োগপ্রাপ্ত যারা একটি বাসে ছিল তারা সকলেই বোমার আঘাতের শিকার হয়। নাঙ্গারহার প্রাদেশিক পরিষদের প্রধান আহমেদ আলী হজরত বলেছেন, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে আক্রমণকারী একটি মোটর সাইকেলে চেপে বাসটিতে ধাক্কা লাগায় এবং তাতেই বিস্ফোরণ ঘটে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই আক্রমণের দায় স্বীকার করে। খবর শেষ হলো।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালে। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.